দাও ইখলাস এমন মোরে
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আরও একবার উপস্থিত হয়েছে আপনাদের মাঝে আপনাদেরই পছন্দের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি নিয়ে। অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। প্রথমেই চলুন আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। লট অফ ব্লেসিংস রিসাইডিং দরুদে পাক আপন বিলভেড প্রফেট সাল্লাহ তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওয়ান অফ দ্য বেনিফিট অফ রিসাইডিং দরুদ ইজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 80 বার দরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহকে মাফ করে দেয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়তুল মুমিনি খায়রু মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন ইজ অ্যাকশনস, সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম, বিফোর লিসনিং সুন্না ইন্সপায়ার্ড স্পিচ, সুন্না ইন্সপায়ার্ড ডিসকাশনস। ভালো ভালো কিছু নিয়ত ইনশাল্লাহ আমরা করে নিই আমাদেরই কল্যাণার্থে, আমাদের মঙ্গলের জন্য। অন্যান্য নিয়তের সাথে অন্তত একটি নিয়ত আপনারা সন্নিবেশিত করে নিন, সংযুক্ত করে নিন, আর তা হচ্ছে এই যে শুরু থেকে জাস্ট ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব। পাশাপাশি এই অনুষ্ঠান থেকে অর্জনকৃত অর্জিত যে সকল মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয়াদি রয়েছে সেগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এই সৌরভ দ্বারা অন্য মুসলিম ভাইকেও আমরা সুরভিত করব। সেই মহান হাদিসে পাকের উপর আমল করতে গিয়ে আমরাই বিষয়টি আমরা এই কার্যাদি আমরা সম্পন্ন করব, আর তা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, বল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয়, অ্যাটলিস্ট ওয়ান ভার্স। তো এটাই হচ্ছে সৎ কাজের প্রতি আহ্বান, অসৎ কাজে বাধাদান, অর্থাৎ নেকির দাওয়াত করব তো ইনশাল্লাহ। তো অন্য মুসলিম ভাইকেও এই সৌরভ, অর্থাৎ এই অনুষ্ঠানতে যে সকল মাদানী ফুল লাভ করব এর সৌরভ দ্বারা অন্য মুসলিম ভাইকেও আমরা সুরভিত করব, সৌরভময় করব ইনশাল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শক উপস্থিতা আজ খুব গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েছি। কথিত আছে, ম্যান ইজ সোশ্যাল বিং, মানুষ হচ্ছে সামাজিক জীব। এই সমাজ ছাড়া, পরিবার ছাড়া মানুষ বসবাস করতে পারে না, মানুষ হচ্ছে দলবদ্ধভাবে বাস করার মধ্যে অভ্যস্ত। সেই আদিমকাল থেকে, প্রাচীনকাল থেকে মানুষ দলবদ্ধ হয়ে, গোত্রবদ্ধ হয়ে মানুষ বসবাস করে আসছে। একাকী মানুষ লাইফ লিড করতে পারে না, লিভিং লাইফটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, অনেক হার্ড হয়ে যায়। আর এই সমাজ, এই পরিবারে বসবাস করতে গিয়ে অনেক ধরনের অসঙ্গতি, অনেক ধরনের অনিয়ম, অনেক ধরনের ব্যাধি আমরা দেখতে পাই। যে ব্যাধি, সংক্রামক ব্যাধি যখন সংক্রমিত করে একটি পরিবারকে, সেই পরিবারের দুনিয়া ও আখেরাত বরবাদ হয়ে যায়। সংক্রমিত হয়ে গেলে এই মরণ ব্যাধি, সে ব্যাধি কী রয়েছে আজ আমরা শুনব। সেই ব্যাধি হচ্ছে যৌতুক। জি হাঁ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে যৌতুক। আমার সাথে আজকে স্টুডিওর মধ্যে রয়েছেন বিজ্ঞ মুবাল্লিগিন, প্রথমেই রয়েছেন আমাদের কলিম আত্তারি মাদানী, এরপরে রয়েছেন আমাদের মাদানী চ্যানেলের আরও একজন পরিচিত মুখ আমাদের আরমান ভাই। আজকে ইনশাআল্লাহ তাআলা শুনবো আমরা, কলিম ভাই যেহেতু আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আপনি জেনে নিয়েছেন যৌতুক, এই যৌতুক এমন এক সামাজিক ব্যাধি, বরং এটা পারিবারিক ব্যাধিও যদি বলি অত্যুক্তি হবে না, এই ব্যাধির, এই সংক্রামক ব্যাধি এমনভাবে সমাজের মধ্যে বেড়েই চলেছে এই ব্যাধি থেকে মানুষ কিভাবে আরোগ্য লাভ করবে, কী করে এই সমাজকে, কী করে এই পরিবারকে আমরা এই সামাজিক ব্যাধি বলি আর পারিবারিক ব্যাধি বলি, এই ব্যাধি থেকে আমরা মুক্ত করতে পারবো, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ মদনী ফুল আশা করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। রফিক ভাই, আজকের বিষয়টা খুবই একটা জটিল বিষয় বলতে গেলে।
জি, এই জটিল বিষয়টাকেই আমরা ইনশাআল্লাহ সহজভাবে
এক হিসেবে আবার এটা
উত্থাপন করার চেষ্টা করব।
অন্যভাবে এটাকে ব্যাধিও বলতে পারি আমরা।
জি জি,
এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে, বরং এটা আমরা যদি বলি এটা জাতীয় ব্যাধিতেও পরিণত হয়ে গেছে।
আনডাউটেডলি, সন্দেহ নেই।
আচ্ছা, তবে একটা মিসকনসেপশনটা দূর করা দরকার আমাদের।
জি,
যে অনেক সময় যে যখন কোনো মেয়ের বিয়ে হয়, বাবা তার কন্যাকে বিয়ে দেয়।
জি,
তো বাবা তার নিজ পক্ষ থেকে তার মেয়েকে গিফট করে, উপহার দেয়, উপঢৌকন হিসেবে অনেক কিছু দেয়।
জি,
খাট দেয়, পালং দেয়, এটা নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয় না।
জি,
আজকের আমাদের প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে যে পাত্র পক্ষ থেকে,
জি,
বা পাত্রের বাবার পক্ষ থেকে কনের বাবার কাছে বা কনের আত্মীয় স্বজনের কাছে যা কিছু চাওয়া হয়,
জি,
সেটা আমাদের প্রতিপাদ্য বিষয়।
আচ্ছা,
জোরপূর্বকভাবে যেটা চাওয়া হয়,
জি,
বা ইশারার মাধ্যমে চাওয়া হয়, এটা হচ্ছে আমাদের প্রতিপাদ্য বিষয়।
থার্ড পার্সনের মাধ্যমে চাওয়ানো হয়।
আচ্ছা, তো এই জিনিসটা কোনো ক্রমেই এটা আমাদের ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না, এটাকে সাপোর্ট করে না, এটাকে মানুষ পছন্দ করে না।
জি,
এটা এই ব্যাধিটা এমনভাবে সমাজে ছড়িয়ে পড়েছে যে
একটা ঘৃণ্য ব্যাধি,
যে মানুষের জন্য বার্ডেন হয়ে যাচ্ছে। রফিক ভাই, বাবার জন্য এত কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে মেয়ের বিয়ে দেওয়াটা, যে বাবা তার এখন মেয়ে সন্তানকে মানে বার্ডেন হিসেবে নিয়ে নিচ্ছে, আর সব সময় তাকে টেনশনে থাকতে হয়, যে যখনই কন্যা বড় হতে থাকে 12 বছর 13 বছর 14 বছর বাবার কাছে সম্পদ নাই, তার টেনশন লেগেই থাকে, আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এতগুলো টাকার প্রয়োজন। ডে বাই ডে মানে বিয়ের খরচ বেড়েই চলছে। অনেক সময় যখন রফিক ভাই দেখবেন, যখন বিয়ে হয়, তখন যখন বাবা দেখে যে আমার কাছে সম্পদ নেই, বা যতটুকু বিয়ে করার প্রয়োজন, বিয়ের জন্য যতটুকু সম্পদ লাগবে সেটা নেই, তখন সে কী করে, বাবা করে কি?
জি,
বাবা মানুষের কাছে হাত পাতে। আমি দেখি অনেক সময় রমজান মাসের আগে দেখি যে অনেক বাবা মা মানুষের দ্বারে দ্বারে গিয়ে
ভিক্ষা করছে,
মনে হচ্ছে ভিক্ষা চাচ্ছে, ফিতরা চাচ্ছে, জাকাতের টাকা চাচ্ছে। এখন জাকাতের মশরাফ, জাকাতের খাত কোথায়, কোন কোন কাজে লাগবে, এগুলো কিছু বুঝছে না। আর মানুষের কাছে কর্জ নিয়ে, আবার অনেক সময় মানুষের কাছে কর্জ নিয়ে নেয়, আবার লোন উঠায়।
জি,
পরবর্তীবার বিয়ে তো দিয়ে দেয়, পরে আবার বিয়ের পরে দেখা যায় ওই পাত্রপক্ষ থেকে আবার, আচ্ছা সব কিছু দেওয়া হয়ে গেছে, পালং দেওয়া হয়ে গেছে, আচ্ছা শোকেস দেওয়া হয়ে গেছে, আচ্ছা ড্রেসিং দেওয়া হয়েছে, পরবর্তীবার 1 মাস 2 মাস যায় নাই, এখন মেয়েকে ইয়া দেওয়া হচ্ছে, যে তোমার বাড়ি থেকে ইয়া আসেনি কেন, কি বলে ফ্রিজ আসেনি কেন, ফ্রিজের জন্য আবার চাপ সৃষ্টি করা হয়। আর মেয়ে সবসময় পরেশানগ্রস্ত থাকে, আবার মেয়ে যখন তার মাকে বলে বা বাবাকে বলে, তখন আবার টেনশনের মধ্যে লেগে যায়। এরা তার মেয়েকে খুশি রাখার জন্য, যাতে পাত্রপক্ষ যেন তার মেয়েকে কষ্ট না দেয়, আবার কারো কাছে কর্জ নেয়, আবার সুদ নেয়, বা সুদের মাধ্যমে অর্থ নিয়ে আবার ওই পাত্রের যে চাহিদাটা, জামাইয়ের চাহিদা পূরণ করে। তো এটা একটা কি বলবো, যে ব্যাধিতে পরিণত হয়ে গেছে,
জিম্মি হয়ে যায় মনে হয়। মাশাআল্লাহ, খুব চমৎকার আলোচনা। দর্শক, দেখছি আমরা পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠান, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে যৌতুক। ফিরব আরমান ভাইয়ের কাছে, তার আগে কিছু কল রয়েছে, আমরা কিছু কল নিয়ে নিন, দর্শকদেরকেও একটু সঙ্গে নিয়ে নিই। জি, কল শুনিয়ে দিন।
আমি মোহাম্মদ শহীদ রেজা, বাড়ি চট্টগ্রাম, কর্ণফুলি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল আমার অনেক ভালো লাগে, ও মাদানী চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি, যত দেখি মাদানী চ্যানেল দেখতে ইচ্ছে করে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেন দেখতে ইচ্ছে করবে না, ওয়াই নট? কারণ মাদানী চ্যানেল এমনই একটা, মানে সাচ এ ইসলামিক চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল, টিভি চ্যানেল, যে যা মানুষকে রিফর্ম করছে, মানুষকে সংশোধন করছে, মানুষ আত্মশুদ্ধির জন্য মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত হচ্ছে। যে চ্যানেল গুণা থেকে মুক্ত, যে চ্যানেল বিজ্ঞাপন মুক্ত, অবাণিজ্যিক, নন কমার্শিয়াল, টোটালি অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি টিভি চ্যানেল, ইসলামিক টিভি চ্যানেল, এই চ্যানেল মানুষকে গুণা থেকে বিরত রেখে মসজিদমুখী করছে, মানুষকে জান্নাতমুখী করছে, জান্নাতের পথে মানুষকে ধাবিত করছে। কাজে এই চ্যানেলকে যদি ভালো না বাসি, এটা আন্ডারস্টুড একটা কথা, যে তাহলে আমারই ক্ষতি হবে, দুনিয়া ও আখেরাত আমাদের থেকে হাতছাড়া হয়ে যায়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। যে পরবর্তী কল,
আলহামদুলিল্লাহ, আমি প্রতিনিয়ত মাদানী চ্যানেল দেখার চেষ্টা করি, মাদানী চ্যানেল আমার কাছে খুবই ভালো লাগে, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি মাদানী চ্যানেল যেন আরো দিন দিন উন্নতি করে, এবং যারা এতে কাজ করতেছে, দিন রাত পরিশ্রম করতেছে, আল্লাহ তাআলা তাদের জীবনের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করুক।
আমিন 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 ওয়া ইয়াকুম। আল্লাহ তাআলা আপনার পক্ষেও এই দোয়ার যে সওয়াব রয়েছে, কল্যাণ রয়েছে, আল্লাহ তাআলা সেই সওয়াব দ্বারা আপনাকেও আল্লাহ তাআলা ধন্য করুন। দোয়া করি। আমাদেরকে কল করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখি পরবর্তী কল কার রয়েছে, যে কল শুনিয়ে দিন পরবর্তী কল।
আমি হাসিবা তারি ঢাকা থেকে বলছি। আজকের এই অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বিধি, এই অনুষ্ঠানে জানতে চাচ্ছি, বিয়ের আগে শ্বশুর বাড়ি থেকে স্বেচ্ছায় কিছু দেওয়ার প্রস্তাব হয়, তবে তা নেয়া কি যৌতুক হিসেবে গণ্য হবে?
খুবই চমৎকার একটা প্রশ্ন, যে বিয়ের আগে যদি প্রস্তাবনা রাখা হয় যে আমি এই দেবো, বা বিয়ের পরে যদি, এটাকে আমরা এভাবেও বলতে পারি যে উপঢৌকন হিসেবে, উপহার হিসেবে যদি পাত্রপক্ষকে যদি দেওয়া হয়, তো সেটাও কি যৌতুক হিসাবে গণ্য হবে? খুব চমৎকার একটা প্রশ্ন। এই বিষয়টাকে আমরা একটু ক্লিয়ার করব। ফিরবো আরমান ভাইয়ের কাছে। জি আরমান ভাই, আপনার গুরুত্বপূর্ণ মাদারি ফুল।
সুবহানাল্লাহ, চমৎকার একটি বিষয় নেওয়া হয়েছে। এই বিষয় সম্পর্কে সবাই কিছু না কিছু মানে জানে।
জি।
আর যে সকল যুবক ইসলামী ভাইরা রয়েছেন এবং ইসলামী বোন রয়েছেন, তো তাদের মনেও এটা একটা টেনশন কাজ করে থাকে। দেখুন, প্রথমত একটি হাদিসে করিমা আমি শোনাতে চাচ্ছি। নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানি রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অনেক বরকতপূর্ণ ওই নিকাহ, অনেক বরকতপূর্ণ ওই নিকাহ বা বিবাহ
জি,
যার মধ্যে খরচ কম হয়। দেখুন, যৌতুক এখন যে বাবা আছে, এক বাবার দুটি সন্তান বা তিনজন সন্তান রয়েছে
জি,
এখন বাবা মনে করে কি এখন তো আমার মোচ এখন ঘিয়ের মধ্যে রয়েছে।
আচ্ছা,
আমাদের এলাকাতে বলে দুই হাতেই লাড্ডু এবং পকেটেও লাড্ডু আছে, মানে মিষ্টি আছে, এমন অনেকেই ভাবে না, আবার কিছু কিছু লোক ভেবে থাকে,
বলা হয়ে থাকে যে বৃহস্পতি আমার এখন তুঙ্গে।
তো আর যে ঘরের মধ্যে মেয়ে সন্তান জন্ম নেয়, তো জন্ম নেওয়ার সাথে সাথে টেনশন শুরু হয়ে যায়
জি।
আমি এ বিষয়ে বলার আগে কিছু আরও বলতে চাচ্ছি। আমাদের এলাকাতে মানে এক পরিবার একটি মেয়ে হলো, তারপর আরেকটি মেয়ে হলো, তখন মানে মা খুব টেনশনে পড়ে গেছে। এখন দুই দিন হয়েছে কন্যা সন্তানের জন্মের, এখন সে টেনশনে পড়ে গেছে এবং তার বাবাও টেনশনে পড়ে গেছে কি একটা তো মেয়ে আছে, এখন আরেকটা মেয়ে হয়ে গেছে, এখন উভয় টেনশন এবং কান্না করতে শুরু করলো। কে কান্না করছে? বাবা কান্না করছে, মেয়ের বাবা কান্না করছে। তো তার মা এসে বলল, তুই চিন্তা করিস না, আমি তোর মেয়ের বিবাহের জন্য কিছু টাকা আমি রেখে যাব, বা কিছু সম্পদ আমি রেখে যাব। বাবার মেয়ে হয়েছে তো টেনশন শুরু হয়ে গেছে, হয়তো এখন ছেলের পক্ষ ডিমান্ড চাবে। তো দেখুন, যেদিন জন্ম নিল সেদিনই বাবার কান্না শুরু হয়ে গেল কি মেয়েকে বিবাহ দিতে হলে তো এখন আমাকে ডিমান্ড দিতে হবে, আর তারা জানি না কি কি জিনিস চেয়ে বসবে
জি।
দেখুন তো কেমন একটা পেইন, অথচ
সংশয়, একটা আশঙ্কা, ভয় ভীতি কাজ করে, টেনশন।
অথচ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও মেয়েওয়ালা, আমারও মেয়ে রয়েছে, মেয়েকে কষ্ট দিও না।
সুবহানাল্লাহ।
সেকেন্ড কথা হচ্ছে রফিক ভাই এই, যে যারা বাবা আছে তো ছেলে জন্ম ঘরে হয়েছে, মা ছেলের সন্তান জন্ম দিয়েছে, বাবা ছেলের বাপ হয়েছে, তো এখন সে পড়ালেখা করে, চাকরি নেয়, আর বড় হয়, বিয়ের উপযুক্ত হয়ে যায়, তো বাড়িতেও কথাবার্তা শুরু হয়ে যায়, হ্যাঁ বল কী কী নিবি, কী কী তোর ডিমান্ড আছে, যাই হোক তুই তো চাইতে পারবি না, আর আমরাও নিজের মুখে চাইতে পারবো না, এক কাজ করি, ঘটক যে আছে ঘটককে একটু টাকা বেশি দিয়ে দিব, 10,000 টাকার জায়গায় 20,000 টাকা দিয়ে দিব, তো তার মাধ্যমেই আমরা এই ডিমান্ডটা নেওয়ার চেষ্টা করব। তো তারা যে ঘটক থাকে, ঘটককে ডাকে এবং বলে, দেখো আমার ছেলে তো চাকরি করে বা আমার ছেলে তো ব্যবসা করে, বলিও 10,00,000 টাকা দিতে, আর মেয়েকে গয়নাগাটি যাতে বেশি দেয়, ফ্রিজ তো কম্পালসারি রয়েছে, ঘর তো সাজিয়ে দিতে হবে এবং আরও আনুষাঙ্গিক যা কিছু আছে এগুলো দিতে হবে। তো তারা কি করে, ব্রোকার বানায়। কাকে? তারা ব্রোকার বানায়, ঘটককে বানায়। আমি একটা কথা বলতে চাচ্ছি রফিক ভাই আপনার মাধ্যমে,
জি,
আমি ছেলে সন্তান জন্ম দিয়েছি নাকি কি বলবো আর প্রালাইসিসওয়ালা ছেলেকে আমি জন্ম দিয়েছি? আমি ছেলে জন্ম দিয়েছি, মরদ জন্ম দিয়েছি, আর নাকি আমি একটা,
মানে ছেলেকে কি বিয়ে দিচ্ছি নাকি ছেলেকে বিক্রি করে দিচ্ছি,
এটাও একটা কথা রয়েছে। এখন বাবা তো এমন বোঝা দরকার কি না, আমি আমার ছেলে আছে, মরদ আছে, সে করে খাবে, আর যে সে যখন বিয়ে করবে বউকে আনবে, তো বউকে নিজের মেহনতের টাকা খাওয়াবে, আমি কেন অপরের টাকা নিতে যাব, আমি কেন ডিমান্ড করতে যাব, বা আমি কেন এভাবে প্রস্তাব রাখবো কি এই এই জিনিস দিতে হবে, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বরকতপূর্ণ ওই নিকাহ যার মধ্যে খরচ কম হয়ে থাকে। তো আমি এতটুকুই বলবো, দেখুন কেউ যদি স্বেচ্ছায় একটু দিয়ে দিল কিছু, হ্যাঁ তো সেটা ভিন্ন কথা রয়েছে, কিন্তু ডিমান্ড করা, চাওয়া কিন্তু এটা ঠিক নয়, এটা উভয় পক্ষের মধ্যে বরকত শূন্যতা দেখা যাবে। এতটুকু বলবো কি যারা ছেলের বাপ রয়েছে সে ছেলে সন্তান মরদ জন্ম দিয়েছে, এটা নাকি প্যারালাইসিস আছে ছেলের, আমি এরকম ছেলে জন্ম দিয়েছি, না আপনি তো ভালো সুঠাম, একটা যুবককে আপনি বড় করেছেন, যুবকের আপনি বাপ রয়েছেন, তো আপনি কিভাবে এভাবে প্রেশার ক্রিয়েট করতে পারেন। খুব দুঃখ লাগে যেটা আমার কলিম মদিনী ভাই বললেন, খুব দুঃখ লাগে, মাইন্ডলি টর্চার করা হয় প্রতিবেশীর মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে, বা আরও যারা ঘরে যারা আছে তাদের মাধ্যমে, এমনি চলে এসেছে, এমনি মুখটা উঠে চলে এসেছে, কিছু আনিনি, নাউজুবিল্লাহ, আরে বাপ নিজের কলিজা কেটে তোমাকে দিয়ে দিয়েছে, এতে কি তুমি খুশি হওনি? হ্যাঁ, বাপ নিজের নয়নের মনি তোমাকে দিয়ে দিয়েছে, আর সে তো সারা জীবন তোমার খিদমত করবে, তোমার বাচ্চার লালন পালন করবে, তোমার জিনিসপত্রের দেখাশোনা করবে, আর কি চাওয়া, তো এটা কিন্তু ঠিক নয়।
আনন ভাই, আর সবচেয়ে মানে হাস্যকর বিষয় হলো,
জি,
বা পরিতাপের বিষয় হলো যে যখন বিয়ে হয়ে যায় একটা মেয়ের, পরদিনই আমাদের সমাজের মধ্যে একটা রীতি আছে, এক একজন মহিলা গিয়ে গিয়ে দেখে আসবে, কাকে,
বউকে, নববধূকে,
নববধূকে দেখে দেখার জন্য যাবে। আচ্ছা আরও কি দেখার জন্য যায় জানেন, জিনিসপত্র কি কি নিয়ে এসেছে,
নিয়ে এসেছে, খুব গুরুত্বপূর্ণ কথা,
মূলত এখানে বউ দেখা হয় না,
প্রায় এক মাস ধরে মানে এইটাই সমালোচনা হতে থাকে, মেয়ের নাক কেমন, মেয়ের কান কেমন, মেয়ের রং কেমন, ফর্সা না কালো,
শুধু নাক দেখলে হবে না তো, নাকে ফুল দিয়েছে কিনা, কানে দুল দিয়েছে কিনা, হ্যাঁ,
তারপর বর কেমন, আচ্ছা যদি মনে করেন বরের রং একটু শ্যামলা আছে, শ্যামবর্ণ আছে, এখন কনের রং একটু ফর্সা, মিল হয়নি, মানে বর আর কনের কোনো সমস্যা নাই, সমস্যা কোথায়, মাথা ব্যথা ওই পুরো প্রতিবেশীদের,
ফর্সা হলে তো তবু একটু বাঁচন আছে, আর যদি কোনেই যদি শ্যামবর্ণের হয় কি তুলে নিয়ে এসেছে,
আচ্ছা
মিল হচ্ছে না, ম্যাচ হচ্ছে না।
আচ্ছা অনেক মহিলার আবার এমন এমন টাইপের যে সরাসরি গিয়ে নতুন বধূকে গিয়ে আবার ওটা মেন্টালি ইয়া করে,
টর্চার করে,
টর্চার করে, আরে তুমি এটা নিয়ে এসছো, অমুকের যখন বিয়ে হয়েছে তার বাবা তো ফ্রিজ দিয়েছে, তোমাকে দেওয়া হয় নাই, এই কথা যদি এই ওই নববধূ যদি শোনে, আবার ওই বা তার শাশুড়ি শোনে, বা বর শুনে তাদের মাইন্ড যদি খারাপ না থাকে, এদের এই কথাটা শুনে তাদের মাইন্ড খারাপ হয়ে যায়।
জি অবশ্যই অবশ্যই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের যে আলোচনা রয়েছে এটা এমনই একটা বিষয় যে বিষয়টাকে সমাজ ঘৃণার চোখে দেখে, যে বিষয়টাকে সভ্য সমাজ, যে সমাজের বিবেক জাগ্রত, সেই সভ্য সমাজের কথা আমি বলছি। সমাজের সকলেই যদি এটাকে ঘৃণার চোখে দেখত তাহলে তো সমাজে যৌতুকই থাকতো না, যৌতুকের প্রথা উঠে যেত। আর এটাকে প্রথাই বা কেন বলছি, এটা হচ্ছে একটা কুপ্রথা, এটা কোনো প্রথার পর্যায়ে পড়ে না, এটা প্রথার লেভেলে পড়ে না, এটা হচ্ছে কুপ্রথা। যেমন সব সংস্কৃতি সংস্কৃতি হয় না, কিছু কিছু রয়েছে অপসংস্কৃতি, ঠিক এটাকে প্রথা বললে, যৌতুক প্রথা বললে ভুল হবে, এটা কুপ্রথা। এই যে যৌতুক, এই বিষয়ে যদি আমরা চাই যে সমাজ থেকে এটা বিতাড়িত হোক, এই কুপ্রথা সমাজ থেকে কি মানুষের চিন্তা চেতনা থেকে বিতাড়িত হোক, দূরীভূত হোক, তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে সচেষ্ট হতে হবে। অনেক সময় মানুষ নিজের দুর্বলতার কারণে এগিয়ে আসতে পারে না, চিন্তা করে আমি তো নিয়ে বসে আছি, আমি কি করে এগিয়ে আসব। এই ব্যাধির মাঝে তো আমিও সংক্রমিত, এই ব্যাধি আমাকেও তো আষ্টে পৃষ্ঠে আমাকেও জড়িয়ে রেখেছে অক্টোপাসের মতো, আমি কি করে এর বিরুদ্ধে সোচ্চার হব। খেয়ে তো বসে আছি, কি করে আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করব। না, আপনি করেছেন, সেটা ছিল আপনার ভুল, আর ভুলকে সংশোধন করে সেই ভুলের মধ্যে থেকে বেরিয়ে আসার নামই হচ্ছে মানুষ। ভুলের মধ্যে বসে থাকা, ভুলটাকে ভুলের মাঝেই থেকে যাওয়া, কথায় বলে না ভুলে ভুলে ভুবন ভরা, তো সেই ভুলের মাঝেই যদি আমি থেকে যাই তাহলে তো এই ভুলের আর কোনো দিন এর প্রাশ্চিত্য হবে না, এই ভুলের কোনো দিন সংশোধন হবে না, আমি এই ভুলের মধ্যেই থেকে গেলাম। তো কাজেই আপনাকেও এগিয়ে আসতে হবে, তাহলে যদি সেই পাপের কিছুটা প্রাশ্চিত্য হয়, সেই ভুলের কিছুটা অনুশোচনা হয়, আসতে হবে কি হবে না। তো আপনি, আপনাকে এটা বলছি না, আপনি রাস্তায় নামুন, আপনি বিক্ষোভ করুন, আপনি মিছিল করুন, মিটিং করুন, আপনি আপনার জায়গায় থেকে প্রতিবাদ করুন। এখন প্রতিবাদের ভাষা আমাদের ভিন্ন, কলম দিয়েও প্রতিবাদ করা যায়, জবান দিয়েও প্রতিবাদ করা যায়, আবার নীরবতা পালন করেও কিন্তু প্রতিবাদ করা যায়, এটাও কিন্তু প্রতিবাদের একটা ভাষা, নীরবতা। এই যে ঘাতক ব্যাধি যা মানুষের মনুষ্যত্বকে হরণ করছে, সমাজ থেকে শান্তি শৃঙ্খলাকে ব্যাহত করছে, যার কারণে সমাজ থেকে শান্তি শৃঙ্খলা উবে যাচ্ছে।
রফিক ভাই, এখানে যৌতুকের ব্যাপারে তো মাশাআল্লাহ আলোচনা হচ্ছে, কিছু লোকের মাইন্ড এমনও আছে, দেখা গিয়েছে সুন্দর বাড়িতে মেয়ে আছে, তো মন চাচ্ছে কি মেয়ে যাতে এমনিতেই কেউ নিয়ে যায়, ঠিক আছে এমনিতে বিয়ে হয়ে গেল, কিন্তু বাড়িতে ছেলে আছে, এখন বলছে ঘটককে জিজ্ঞাস করিও কত দিবে ডিমান্ড, আর শোনো তুমি 5 লাখ টাকার বেশি নিবা না কিন্তু, ঠিক আছে। এখন ওই বাড়িতেই মেয়ে দিয়েছে ফিরি ফিরি, এমনও দেখা গিয়েছে, বাবা চিন্তাভাবনা কেমন কি যাতে করে আমার মেয়েকে এমনিতেই নিয়ে যায়, কেন আমার মেয়ে দেখতে সুন্দর এমনিতেই নিয়ে যাবে, ভালো কথা এমনিতে নিয়ে যাক এটাই হওয়া উচিত, কিন্তু পরক্ষণে যখন তার ছেলের বিয়ে হলো, বড় ছেলের বিয়ে হলো, এখন ঘটককে বলছে কিনা এত টাকা দিতে হবে, আর এত টাকা নিয়েছে সে ডিমান্ড। তো আমি বললাম ইয়া খোদা, এটা কেমন বিচার করলো এই লোকটা, হ্যাঁ নিজের মেয়েকে তো ফ্রি দিল, ঠিক আছে দেওয়া উচিত, এমনি বা বিয়ে হয়ে যাওয়া উচিত, কিন্তু পরক্ষণে অন্য মেয়েকে নিবে না, খালি হাতে আসবে না।
আপনি যে কথা বললেন এটা তো হচ্ছে মুদ্রার এক পিঠ।
জি,
অপর পিঠে যদি আমরা একটু ফোকাস করি তাহলে দেখা যায় যে কইয়ের তেলে কই ভাজা, ছেলের নেব মেয়েকে দিব। তো ভাই, তোমাকে দিতে কে বলেছে আর দিতেই কে বলেছে, তোমার নেয়ার দরকার নেই, আর মেয়েকে যোগ্য করে গড়ে তোলো।
জি,
দোয়া করো আল্লাহ তালার কাছ থেকে, আর আল্লাহ তালা যদি তার ভাগ্যে তার জোড়া লিখে থাকে, অনেকে আছে না বিয়ের আগেই দুনিয়া থেকেই বিদায় নেয়। যদি তার ভাগ্যে তার জোড়া লেখাই থাকে, অর্থাৎ তার যে কপল রয়েছে, যে যুগ্ন, যে যুগল বন্দী রয়েছে, এটা যদি তার ভাগ্যে লেখাই থাকে, তাহলে সেটা ঠেকাবে কে? আসবো ইনশাল্লাহ। পাশাপাশি কোরআন ও হাদিস কী বলে সে সম্পর্কে জানবো কলিম ভাই আপনার কাছ থেকে। আপনি একটু এই বিষয়টাকে একটু লাইমলাইটে নিয়ে আসবেন আজকে, আশা করছি আপনার কাছ থেকে। কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু কমেন্ট এসেছে, আমরা কিছু কমেন্টের দিকে যাচ্ছি। আমাদের সঙ্গে কমেন্টের মধ্যে এই মুহূর্তে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে একজন রয়েছেন আমাদের সঙ্গে, আরমান খান। তিনি আমাদেরকে ভালোবাসার প্রতীক চিহ্ন দিয়ে আমাদেরকে কমপ্লিমেন্ট জানিয়েছেন, ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। পাশাপাশি আমাদেরকে লিখেছেন ইসলামী বোন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। লিখেছেন খুব সুন্দর অনুষ্ঠান আর বিষয়টাও অনেক সুন্দর। পাশাপাশি আমাদেরকে লিখেছেন ইসলামী বোন, লিখেছেন তিনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এরপর লিখেছেন আমাদেরকে সিজান ইসলাম, জানিয়েছেন সালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে, বিবাড়িয়া বিজয়নগর থেকে লিখেছেন, আরজ করছি হুজুর আপনাদের সবার কাছে দোয়ার দরখাস্ত রইল। তিনি লিখেছেন, আরও লিখেছেন যে আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি আমার মাদানী চ্যানেলের মাধ্যমে আমি আমার আল্লাহ এবং রাসুলকে ভালোবাসতে শিখেছি, আলহামদুলিল্লাহ। আমি দাওয়াতে ইসলামী ও মাদানী চ্যানেলকে ভীষণ ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আত্মার আমাদের জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ। আমি গত প্রায় দেড় বছর ধরে মাদানী চ্যানেলের মাধ্যমে নিজেকে সংশোধন করতে পেরেছি আর আমার বন্ধুবান্ধব সবাইকে মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিচ্ছি, দিয়ে থাকি। আমি অষ্টম শ্রেণীতে পড়ি, বয়সও লিখেছেন, পাশাপাশি দোয়াও করেছেন যেন পরীক্ষাতে আপনি সফলতা লাভ করেন। দোয়াও করি ইনশাল্লাহ, শুধু দুনিয়া নয় আখেরাতেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে উত্তীর্ণ করেন, সফলতা যেন দান করেন। শুধু দুনিয়ার পরীক্ষাই শেষ পরীক্ষা নয়, কবরেও পরীক্ষা রয়েছে, আখেরাতেও পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলোকেও মাথায় আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পাশাপাশি রিপন মিয়া রয়েছেন আমাদের সঙ্গে, লিখেছেন মারহাবা। এরপর রয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ ফিরোজ হুসাইন, জাকাতের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ইরশাদ করেছেন। আমি আরজ করেছিলাম অনুষ্ঠানের প্রথমেই যে আপনারা আমাদেরকে বিষয়ভিত্তিক আলোচনা করুন, আজকের বিষয় হচ্ছে যৌতুক।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আলী সাল্লাতু সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন আর তিনি প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমাকে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আপনি কি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে কি ইচ্ছুক? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমার কাছে কিছু সম্পদ আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা ঘোড়া আর একটা বর্ম আছে, যুদ্ধবস্ত্র আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঘোড়াটা তোমার প্রয়োজনীয় বস্তু, তুমি এক কাজ করো, তোমার বর্ম বিক্রি করে দাও। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 480 দিনারের বিনিময়ে বিক্রি করে দিলেন বর্ম। কিন্তু কুরবান যান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই বর্মটা ফেরতও দিয়ে দিলেন, নেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 480 ওই দিরহাম নিয়ে হুজুর আলাইহিস সালাতু সালামের কাছে উপস্থিত হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও 480 ওই দিরহামকে নিজের কোলে রাখলেন আর এক মুষ্টি উঠিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন যে হে বেলাল, তুমি এর 160 দিরহাম দিয়ে খুশবু কিনে নিয়ে আসো। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওই মা ফাতিমাতুজ জাহরার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে দিয়ে দিলেন। মাদ্রাসার দর্শকবৃন্দ একটু শুনুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়েতে কী কী দিলেন বাবা হিসেবে, এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মা ফাতিমাতু জাহরাকে একটা বিছানা দিলেন, একটা তোশক দিলেন, আর তোশকের মধ্যে খেজুরের ওই ছালগুলো ভর্তি ছিল। সিম্পল একটা জিনিস। আচ্ছা, একটা বদনা দিলেন আর একটা জাতা দিলেন, জাতা, তারপর একটা গরম চাদর আর একটা ছিল ওই কাঠের পেয়ালা সামান্য। তো এই হাদিস দ্বারা এটা বোঝা যায় যে বিয়ের সময় যদি পিতা চায় নিজ পক্ষ থেকে তার কন্যা সন্তানকে কিছু দিতে, তাতে কোনো সমস্যা নাই, আমাদের শরীয়ত এটাকে নিষেধ করে নেন। বা আল্লাহ তাআলা কাউকে ইস্তিতাআত দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, বিয়ের পূর্বে এক সপ্তাহ আগে বা যখন বিয়ে ঠিক হচ্ছে তখন বরপক্ষ কিনায়া শব্দের মাধ্যমে ইশারা ইঙ্গিতে বা ওই যাকে দিয়ে বিয়ে ঠিক করাচ্ছে ঘটককে, ঘটককে দিয়ে বলছে যে ছেলে তো খুব সুন্দর চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, তার কিছু ডিমান্ড আছে, তো এটা আপনি পূরণ করবেন, গাড়ি টাড়ি হলে ভালো হয়। তো এক হিসেবে এটা চাওয়া, মোতালবা করা।
চাওয়ার ধরনটাও কেমন, বেশি কিছু লাগবে না, একটা গাড়ি হলেই চলবে।
এখন গাড়ি তো দেখতে পারো কত দাম,
বেশি কিছু লাগবে না, ছেলেকে একটু বিদেশে পাঠিয়ে দিলেই চলবে,
হুন্ডা 2.5 লক্ষ টাকা। হ্যাঁ, আর কার নিলে মনে করেন নিম্ন মানে 7 লক্ষ টাকা। তারপর আচ্ছা, ছেলেকে কি করে দিতে হবে, ব্যবসা করে দিতে হবে,
ব্যবসা করে দিতে হবে।
আচ্ছা, এই জিনিসগুলো করা যাবে না, মোতালবা করা যাবে না, চাওয়া যাবে না।
জি,
এই চাওয়াটার
যাঞ্চা করার ব্যাপারে, অর্থাৎ চাওয়ার ব্যাপারেও তো হাদিসে পাকে তিরস্কার করা হয়েছে।
এই যৌতুকের বিকাশ ঘটছে কেন রফিক ভাই, আমরা যদি এটার কারণের প্রতি আমরা একটু লক্ষ্য রাখি,
জি,
তো দেখবো এর কয়েকটা কারণ চলে আসবে। এক নম্বর কারণ হচ্ছে দারিদ্রতার নিষ্ঠুর ছবল থেকে
জি
মুক্তির একটা মাধ্যম হিসেবে যৌতুকের বিকাশ ঘটেছে।
জি,
ছেলেরা এখন এটাকে দারিদ্রতার মুক্তির মাধ্যম হিসেবে নিয়ে নিচ্ছে, যে একটা পরিবারে বিয়ে করতে পারলে বাস আমার একটা ব্যবসার একটা মাধ্যম হয়ে যাবে।
অথচ হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে তোমরা বিয়ে করো তোমরা ধনী হয়ে যাবে, তোমাদের যে অভাব রয়েছে, দারিদ্রতা রয়েছে, এটা দূর হয়ে যাবে। তো এই যে যখন আল্লাহ নবী ইরশাদ করেছেন, নিশ্চয়ই এটা এর উপর তো অকাট্য সত্য আর হতে পারে না, আল্লাহর নবী ইরশাদ করেছেন।
তারপর যদি কারো বিয়ের পরে দারিদ্রতা মোচন হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে এটা আল্লাহ তার পক্ষ থেকে পরীক্ষা।
জি,
আর দারিদ্রতার মধ্যে তার কল্যাণ রয়েছে। আমি তাফসিরে মুফতি কাসিম মাদনাজিরুল আলীর তাফসিরের মধ্যে দেখেছি যে ওই পাদটিকার মধ্যে লেখা ছিল আল্লাহ তাআলা কাউকে দারিদ্র রাখেন, দরিদ্র বানান, তার দরিদ্রতার মধ্যে তার
কল্যাণ রয়েছে।
আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, তার ধনী হওয়ার মধ্যে কল্যাণ রয়েছে। আচ্ছা, ওখানে লেখা ছিল যদি ওই দরিদ্র ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে দেন,
জি,
সে কুফরির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আবার এই ধনী ব্যক্তির কাছে যদি সম্পদ ছিনিয়ে নেন বা সম্পদ নিয়ে নেন আল্লাহ তাআলা, সে কুফরির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আপনি দেখবেন রফিক ভাই, আমাদের সমাজের মধ্যে অনেক দরিদ্র লোক,
জি,
নামাজে যায় না, রোজা রাখে না,
দারিদ্রতার থাকা সত্ত্বেও
আমি আমার 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 এলাকার মধ্যে আমি দেখেছি, মনে করেন নামাজও পড়ছে না, তারপর কি সারা একটা গানের একটা নিয়ে নিয়েছে বক্স, বক্সের মধ্যে সকালবেলা কি শুনবে, ওয়াজ শুনবে।
আচ্ছা,
এক ঘন্টা দু ঘন্টা ওয়াজ,
মানে দিনটা শুরু করবে
সবাইকে শোনা,
তেলাওয়াতের মাধ্যমে
এলাকাবাসীর মানে শুনছে। তারপর একটু এক ঘন্টা যাওয়ার পরে আবার এমন এমন গান, নিজে গুণাগার হচ্ছে এবং অপর মানুষকে
গুণাগার করছে,
এটা কি ধরনের কথা। তখন আমার ওই হাদিসের কথাটা মনে পড়ে গেল, না তাফসীরের কথা মনে পড়ে গেল, লোকটার কাছে এখন টাকা নেই, অর্থ নেই, সামান্য একটা গানের বক্সটা কিনে গান শুনছে সারাদিন,
এতেই এর এই অবস্থা।
আচ্ছা, বাড়িতে কি ডিভিডি রেখে নিয়েছে, বাড়িতে বড় বক্স তো কিনে নিয়েছে, একটা টিভি কিনে নিয়েছে আর দেখছে ফিল্ম বিছে একদিনে দুটা তিনটা। আর আজকে যদি তার কাছে সম্পদ চলে আসে, রিক্সা চালায়, কিন্তু কি গুনাহের মধ্যে লিপ্ত আছে,
সে ধনী হয়ে গেলে তাহলে
তার, যদি টাকা পয়সা চলে আসে তাহলে বলেন কি করবে, নাউযুবিল্লাহ মিন যালিক, হয়তো বা মদ্যপানে লিপ্ত হতে পারে, ব্যভিচারে লিপ্ত হতে পারে, তার কল্যাণ দারিদ্রতার মধ্যে রয়েছে।
খুব চমৎকার, খুব চমৎকার। আমাদের চ্যানেলে দর্শক ও শ্রোতা কল রয়েছে, আসুন কল শুনে নিই আমরা, পরবর্তী দর্শক কি বলছেন তার মতামত সেটাও আমরা শুনি, যে কল শুনিয়ে দিন।
আমার নাম সরওয়ার, আমাদের ছেলে প্রত্যেকটা অনুষ্ঠান আমার ভালো লাগে, সবাই দেখে, এটা আমি এমনকি মানুষকে দেখার জন্য উদ্বুদ্ধ করি। আপনারা যে অনুষ্ঠান করেন সেগুলো আমার খুব ভালো লাগে, এগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক উৎসাহ পাই।
আল্লাহ তাআলা এই মাদানী চ্যানেলকে আমাদের জন্য চিরকাল কিয়ামতের সকাল পর্যন্ত আমাদের জন্য এই মাদানী চ্যানেলকে অব্যাহত রাখুন, এটা যেন অটুট থাকে, অম্লান থাকে, ম্লান না হয়ে যায়। দোয়াও করতে হবে আর পাশাপাশি নিজের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা যেন আমার জীবন মরণ এই মাদানী পরিবেশেই যেন আমাকে রাখেন, মাদানী চ্যানেলের সঙ্গে থেকেই যেন আমি মৃত্যুবরণ করতে পারি। একটা জিনিস মাথায় এলো দর্শক, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আর তা হচ্ছে এই যে ইসলামের বিষয় সম্পর্কে, ইসলামের যে বিষয়াদি রয়েছে, মাসলা মাসাইল রয়েছে, ইলমে দীন রয়েছে, রিলিজিয়াস নলেজ যেটাকে আমরা বলি, রিলিজিয়াস এডুকেশন, যেটা আজকে আমাদের 26 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, ইভেন 50 বছর বয়সেও শেখার সময় ও সুযোগ হয়ে ওঠেনি, এমন অনুকূল কোনো পরিবেশ পাইনি, শিখিওনি, গ্লোবাল এডুকেশনের মাঝেই ডুবেছিলাম, রিলিজিয়াস এডুকেশন থেকে দূরে ছিলাম। আজকে মাদানী চ্যানেল তাদের জন্য এটা একটা মোক্ষম সুযোগ করে দিয়েছে, একটা সুবর্ণ সুযোগ। এই মাদানী চ্যানেলে টিভি সেটের সামনে বসলেই ধর্মীয় বিষয়াদি সম্পর্কে, গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে দিক নির্দেশনা আমরা লাভ করতে পারি, যাতে করে আমাদের জীবনকে আমরা সুন্দর পথে পরিচালিত করতে পারি, সুন্দর করে গড়ে তুলতে পারি। কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু কমেন্ট রয়েছে, পাশাপাশি কিছু SMS এসেছে। প্রথমে কিছু SMS নিয়ে নিচ্ছি, দর্শক নাম লেখেননি, আপনারা নাম লেখার চেষ্টা করবেন, নিজের নাম যদি আপনারা, যেহেতু আপনাদের SMS আসে আননোন নাম্বার থেকে, নামটা লিখে দিলে SMS মধ্যে আমাদের পড়ে শোনাতে সুবিধে হয়, কে কোথা থেকে SMS করেছেন সে সম্পর্কেও আমরা জানতে পারি। একজন লিখেছেন যে মাশাআল্লাহ আজকের অনুষ্ঠানটি অনেক সুন্দর লাগছে, আরেকজন লিখেছেন আজকের অনুষ্ঠানের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, একটি সময় উপযোগী বিষয়, অনেক ভালো লাগছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে কমেন্ট করেছেন অনেকে, আরও কিছু কমেন্ট আমি সংযুক্ত করে নিচ্ছি। ফিরোজ হোসেন লিখেছেন আমাদেরকে যে যৌতুকের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন সে সম্পর্কে। ইতিমধ্যে আমাদের কলিম মাদানী কিছু উত্থাপন করেছেন, আরও কিছু ইনশাল্লাহ আমরা শুনব। পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন সোহাগ, লিখেছেন, জানিয়েছেন, সালাম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু, মাশাআল্লাহ আজকের অনুষ্ঠানটা অনেক সুন্দর, এমন অনুষ্ঠান নিয়মিত করা দরকার। জি, আর তাই তো এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে পারিবারিক ও সামাজিক ব্যাধি। পরিবার থেকে শুরু করে সমাজ তথা রাষ্ট্রীয় জীবনে যত অনিয়ম রয়েছে, অসঙ্গতি রয়েছে, সমাজের মধ্যে যত সংক্রামক ব্যাধি রয়েছে, সামাজিক ব্যাধি, পারিবারিক ব্যাধি, রাষ্ট্রীয় ব্যাধি, সেই ব্যাধিগুলোকে স্ক্যানিংয়ের মাধ্যমে আমরা সেই রোগগুলোকে চিহ্নিত করি এবং তার প্রতিকার, তার ভয়াবহ পরিণাম এবং এটাকে কি করে এই ব্যাধি থেকে আরোগ্য লাভ করা যায় সেই বিষয় সম্পর্কেও আলোকপাত করাই হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য।
রফিক ভাই, একটা স্পর্শকাতর বিষয় হচ্ছে যে যৌতুকের কারণে অনেক নারীকেই আত্মহত্যার শিকার হতে হচ্ছে,
আত্মহননের পথ তারা বেছে নেয়।
আবার মৃত্যুর হাত থেকে বাঁচলেও
জি
অনেকে বেছে নেন আত্মহত্যার পথ।
জি,
2016 সালে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়ে 9 জন নারী আত্মহত্যা করেন।
আহা।
আর 2015 সালে আত্মহারীর সংখ্যা ছিল 18 জন।
জি,
তো এই আত্মহত্যাটা ইসলামের মধ্যে হারাম, কিন্তু এই আত্মহত্যার কারণ কি? এর কারণ এটা নয় কি যে যারা ওই নারীর বাবাকে, নারীর পরিবারকে বা তার স্ত্রীর পরিবারকে যারা কষ্ট দিচ্ছে বা তার স্ত্রীকে কষ্ট দিচ্ছে, জোরপূর্বকভাবে যৌতুকের জন্য তাকে কষ্ট দিচ্ছে, মানসিক নির্যাতন করছে,
জি,
তো এর কারণে অনেক সময় মেয়ে মানুষ বা নারীরা সহ্য করতে না পেরে ফ্যানের নিচে লটকে যায়।
আহা,
তো এটা বুঝতে হবে,
সন্তান এতিম হয়ে যাচ্ছে,
আল্লাহ তাআলার ভয় রাখতে হবে। মাদানী ছাড়া দর্শকবৃন্দ, যারা এই সমস্ত কাজে লিপ্ত রয়েছেন,
মা বাবা সন্তান হারাচ্ছে, তার
সন্তান হারাচ্ছে,
সারা জীবন মা কান্না করতে থাকে, মা মাকে হারাচ্ছে সন্তান, এতিম হয়ে যাচ্ছে, এমন অনেক বিষয় রয়েছে দর্শক সমাজে, যে বিষয়গুলো যখন আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, আমাদের অজান্তেই আমাদের নেত্র কোণায়, আমাদের চোখের কোণায় অশ্রু জমে যায়, অশ্রু সজল হয়ে যায় আমাদের চোখ। তো শুধু কান্না করে থেমে থাকলেই হবে না, সমাজের মধ্যে অবদান রাখতে হবে, এগিয়ে আসতে হবে, যেন এই অসঙ্গতি, এই যে সমাজের মধ্যে যে ঘাতক ব্যাধি, একজন মানুষকে যে শুধু হত্যাই করছে তা নয়, বরং এই সমাজকে কুলুষিত করছে, কলঙ্কিত করছে, পরিবারকে কলঙ্কিত করছে। একজন স্বামী যে যৌতুক নেয়, আজীবন মানুষের খোঁটা তাকে শুনতে হয় যে যৌতুক নিয়েছে, এই যৌতুক নিয়ে বিয়ে করেছে। অথচ কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা যায় সমাজে, যা বিয়ের পূর্বে পাত্রীপক্ষই পাত্রপক্ষকে, কলিম ভাই, আরমান ভাই, প্রস্তাব দিয়ে থাকে যে তুমি বেকার আছো, তোমাকে আমরা উঠিয়ে দেব, তুলে দেব, কিছু টাকা পয়সা যা লাগে নগদ বিনিয়োগ ক্যাশ করব আমরা, তুমি বিয়ে করে নাও। এমনও দেখা যায় সমাজে, এখন ওই বেচারার কী দোষ? অর্থাৎ শুধু মুদ্রার একটা পিঠ সম্পর্কে আলোচনা করলে হবে না। তো বেচারা দেখা গেল যে যাক অন্তত একটা সাপোর্ট তো পাচ্ছি, সে চায়নি, কিন্তু এখন যখন প্রপোজাল করেই দিল, বেচারা নিল, পরবর্তীতে কিন্তু তাকেও দুর্নাম হতে হয়, এ যৌতুক নিয়েছে। তো এই রকম বিভিন্ন দিক রয়েছে, সেটা স্বেচ্ছাতেই হোক, অনিচ্ছাতেই হোক, কিংবা না চাইতেও হোক, কোনোভাবে যতটুকু সম্ভব এই যৌতুক নেয়া থেকে বিরত থাকুন। অনেক সময় দেখা যায় যে উপহার উপঢৌকন হিসেবেও আপনি পেয়েছেন, তাতেও কিন্তু দুর্নাম অনেক সময় হয়ে যায়, মানুষ দুর্নামের শিকার হয়ে যায়, সেক্ষেত্রেও যতটুকু বাঁচা যায় যে না আমি বিয়ে করেছি উপহারের জন্য না, আল্লাহ তারা আমাকে দিয়েছে, বা আমার ঘরে যেমন আছে তেমনই, আপনি যেভাবে আপনার মেয়েকে আমার ঘর দেখে দিচ্ছেন, এই এর মধ্যেই আপনার মেয়ে থাকবে, এভাবেই থাকবে, আমার কিছু নেওয়ার দরকার নেই। এই সামান্যতম যদি আত্মসম্মান বোধ আমাদের মাঝে থাকে সমাজে, যুব সমাজের বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করব, হে যুব সমাজ, নিজের মাঝে আত্মসম্মান বোধকে জাগিয়ে তুলুন, এটা অনেক বড় একটা সম্বল, পুঁজি, আত্মসম্মান বোধ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়া, এটা অনেক বড় একটা বিষয় রয়েছে ব্যক্তিত্বেও। ব্যক্তিত্ব মানুষ বলে না অনেক সময় যে এর মাঝে তো কোনো ব্যক্তিত্বই নেই, এর কোনো পার্সোনালিটিই নেই, সে পার্সোনালিটির অপর নামই হচ্ছে আত্মসম্মান বোধ। এই আত্মসম্মান বোধ আল্লাহ তাআলা আমাদের মাঝে জাগ্রত করার তৌফিক দান করুন। কিছু আরও কিছু কমেন্ট রয়েছে, আমরা এরপরে আরমান ভাইয়ের কাছে আসছি, সময়ও আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। মোহাম্মদ আবদুল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে, লিখেছেন, আমি নিয়ত করছি ইনশাআল্লাহ সামনে বিয়েতে আমি যৌতুক নেব না এবং অল্প খরচেই বিয়ে সম্পন্ন করব। আপনাকে মোবারকবাদ জানাই, এই মাদানী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অগ্রিম কংগ্রেচুলেশন, অভিনন্দন জানাচ্ছি আপনাকে। আপনি এও লিখেছেন যে অল্প খরচে, অপব্যয়ের দিকটা লক্ষ্য করে, অপচয় অপব্যয় এটাও কিন্তু বিয়ে বাড়িতে অনেক অপচয় অপব্যয় হয়ে থাকে, সেটাও আপনি একটা খুব সময় উপযোগী এবং বলিষ্ঠ একটি পদক্ষেপ আপনি নিয়েছেন, আপনাকে জানাই সাধুবাদ। পাশাপাশি এটাও যদি নিয়ত করে নিন যে সুন্নত অনুযায়ী, শরিয়ত অনুযায়ী, যেখানে থাকবে না কোনো বেপর্দা, থাকবে না কোনো গান বাজনা, থাকবে না কোনো অশ্লীলতা,
আজও
উলমা কেরাম বা হাফিজগণের যে নিকা হয় তো মসজিদে হয়ে থাকে, কারণ এটা মুস্তাহাব রয়েছে
এবং দাওয়াতে ইসলামী এটাকে অ্যারাইজ করছে।
জি জি, বিয়ে আমাদের ইসলাম কিন্তু কঠিন করেনি,
না, বিয়ে তো সহজ করে,
বিয়ে সহজ করেছেন। বিয়ের শর্ত কি? একটা হচ্ছে ইজাব কবুল,
কবুল,
একটা হচ্ছে সাক্ষীগণের উপস্থিতি।
কত সহজ!
আচ্ছা, এটা জরুরি জরুরি নয় যে 5 লক্ষ টাকা 20 লক্ষ টাকার পুরো অ্যারেঞ্জমেন্ট করতে হবে, 2000 মানুষকে খাওয়াতে হবে, 15000 মানুষকে খাওয়াতে হবে, 1000 মানুষকে খাওয়াতে হবে, এটা কিন্তু
সেন্ট্রাল বুকিং করতে হবে।
আচ্ছা, এক তো হচ্ছে যে আমার দেয়ার মন মানসিকতা নেই উপহার হিসাবে, উপঢৌকন হিসাবে, ঠিক আছে, দেয়া তো সুন্নাত, এটাকে তো অস্বীকার করা যাবে না। একটা সুন্নাত পালনের নিয়তে আমি কিছু উপঢৌকন উপহার হিসাবেই দিলাম, পাত্রপক্ষ চাচ্ছে না, তাই বলে কি আমি চেপে থাকবো না? কিছু আমার সামর্থ্য অনুযায়ী, অ্যাকর্ডিং টু মাই অ্যাবিলিটি, আমি কিছু হলেও তাকে দিই। পান না হলে পানের যে বোটা রয়েছে সেটাই আমি দিই, আমার সাথে, যেহেতু আমার পাত্রপক্ষ আমার মেয়েকে পছন্দ করেছে, আমার পাত্রীকে পছন্দ করেছে, আমার কন্যা সন্তানকে, তো কাজেই আমি কিছু উপহার উপঢৌকন দিই। এই তো গেল এক। দ্বিতীয়ত হচ্ছে, যা যা কিছু দিই বা না দিই, কিন্তু দেনমোহরটা আমি ধরছি কত? 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 15 লাখ। আরে ভাই, এই দেনমোহর পরিশোধের তৌফিক ছেলের আছে কি নাই সেটা কিন্তু আমরা দেখি না। আচ্ছা, অনেক সময় বলা হয়ে থাকে, আরে এটা তো এমনি ধরা হয়েছে, যেন বিবাহ বিচ্ছেদ না ঘটে, ছেলে যেন মেয়েকে যেন ছেড়ে চলে না যায়, আমার মেয়ের ভবিষ্যৎ যেন অনিশ্চিত না হয়ে যায়, এই জন্য 20 লাখ টাকা দেনমোহর, 10 লাখ টাকা দেনমোহর।
না, যদি আল্লাহ সামর্থ্য দিয়েছেন, যদি আল্লাহ কাউকে সামর্থ্য দিয়ে থাকে, তাহলে যত ইচ্ছা দিক, কিন্তু অন্তরে এই নিয়ত রাখা
জি,
যে লেখুক না 10 লাখ লেখুক, 15 লাখ লেখুক, কিন্তু আমি তো দেব না।
হ্যাঁ,
তো এই ধরনের ফাসিদ নিয়ত, খারাপ নিয়ত রাখাটা আমি কোথাও যেন পড়েছিলাম বইয়ের মধ্যে, এটা ব্যভিচারের অন্তর্ভুক্ত, যে সে যে নিয়ত করে নিয়েছে। ইসলাম এটা এটা নীতি নির্ধারণ করে দিয়েছে
জি,
যে বিয়ের পূর্বে স্বামী কী করবে, তার স্ত্রীকে মহারানা দেবে
জি।
কালিম ভাই,
আচ্ছা, সেটা একটা মহারানা দু ধরনের হয়, একটা মেহরে মুআজ্জাল আর একটা মেহরে মুআজ্জাল, একটা নগদ আর একটা বাকি। আপনি যদি নগদ দিয়ে দেন কোনো সমস্যা নাই, আচ্ছা যদি বাকি রাখছেন তাতেও সমস্যা নেই, কিন্তু নিয়ত ভালো থাকতে হবে। আর এই বাকি যে রেখেছেন দেনমোহর, পরবর্তী পর্যায়ে আপনার জন্য দেওয়াটা ওয়াজিব, এটা দিতেই হবে। জি আর মানে
কোরআনে পাকের মধ্যে সূরা নিসাতে আল্লাহ তাআলা দেনমোহরের ব্যাপারে ইরশাদ করছেন
জি,
আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও।
সুবহানাল্লাহ,
আল্লাহ বলছেন দিয়ে দাও।
হ্যাঁ,
আতু সাদাকাতিহিন্না
জি, আর যদি তারা খুশি মনে ছেড়ে দেয় তাহলে ঠিক আছে, কিন্তু এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এটা হুকুম রয়েছে কি তোমরা তোমাদের স্ত্রীদের দেনমোহরটা আদায় করে দাও। এখন দেনমোহরের ব্যাপারে আপনি কথা উঠিয়েছেন
জি জি, এটাও তো যেহেতু এর সাথে একটা রিলেটেড জি, এর সাথে
আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে কারিমা রয়েছে কি মহিলাদের মধ্যে সেই মহিলা উত্তম
জি,
যার দেনমোহর খুব সহজে পরিশোধ করা হয়।
সুবহানাল্লাহ,
এখন এতই না, আমাকে একটা আমি শুনেছিলাম এক ইসলামী বোনের ব্যাপারে, কেউ কোন ইসলামী বলেছিল কে বোন তোর দেনমোহর কত রাখা যায়, তো সে বোন বলল ভাইয়া আমার দেনমোহর যাতে এত রাখা হয় কে যদি আমার স্বামী আমার ভুলের কারণে বা আমার অপরাধের কারণে সে যদি আমাকে ছেড়ে দেয় বা আমার উপরে যদি সে অসন্তুষ্ট হয় তো যাতে আমাকে এত দেনমোহর দেয় যাতে আমি তার বাড়ি থেকে আমি নিজের বাড়িতে আসতে পারি, এটা একটা কথা সে তার আবেগটা বলেছিল। আর এখানে হাজরতে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলে হাদিসে পাকের শরাতে লিখেছেন, কোন হাদিস সেটা আমি বলছি কি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেক বরকতপূর্ণ ওই নিকাহ যার মধ্যে খরচ খুব কম হয়। এই হাদিসে পাকের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলে লিখেন যে বিবাহে খরচ কম করা হয়, দেন মোহর ও কম করা হয় এবং উভয়ে পক্ষ যেন ঋণী না হয়, শর্তও কঠিন না হয়, আল্লাহর উপর ভরসা করে মেয়েকে দিয়ে দেয়, সে নিকাহ অনেক বরকতপূর্ণ। তো আমরা তো চাই কি আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার মেয়ে, আমার রাজরানী যাকে আমি বিয়ে দিচ্ছি সে যাতে সুখী থাকে, কোনো কষ্ট না আসে, দুঃখ না আসে, অভাব না আসে। অনেকেই আমরা বলে থাকি কি আমার মেয়ে যাতে স্বর্ণের থালিতে খায়, এটা কিন্তু হারাম, স্বর্ণের থালিতে খাওয়া, কিন্তু বলে কি রাজ রানী হয়ে থাকে,
মানে একটা রূপক অর্থ কথাটা বলা
কথা। তো আমরা যখন এটা চাই কি আমার মেয়ে শান্তিতে থাকুক বা আমার ছেলে শান্তিতে সংসার করুক, তো উভয় পক্ষে উচিত হবে যাতে শরীয়ত ভাবে নিকা দেওয়া। এখন দেন মোহরের ব্যাপারে এসেছে কি দেন মোহর সর্বনিম্ন কত হওয়া উচিত, তো দেখুন নিকা বিবাহ সবাইকে জানিয়ে করা এটা সুন্নত রয়েছে, সবাইকে জানিয়ে। আর যখন আমরা মসজিদে নিকা করব বা ছেলেকে দিব তো সবাই এমনিতে জুমার দিনে জেনে যাবে। মোহর কত হওয়া উচিত, তো সর্বনিম্ন হচ্ছে 2.5 তলা 4.5 মাসা রূপা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরমান ভাই যে লা মাহারা আকাল্লা মিন আশারাতি দরাহিমা,
জি,
যে দেন মোহর 10 দিরহামের নিচে নাই, 10 দিরহামের
নিচে নাই। মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ ইয়েটা ছিল টপিকটা, কিন্তু আমরা সময়ের স্বল্পতার কারণে আমরা বিষয়টাকে আর দীর্ঘায়িত করতে পারছি না। দর্শক, খুবই প্রাণবন্ত আলোচনা ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে এই আজকের আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন।
আমিন।
একটা সুন্দর সুস্থ সুষ্ঠু যৌতুক মুক্ত সমাজের প্রত্যাশায় বিদায় নেব, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
দাও ইখলাসে মন মোরে ইয়া।